It's just beyond anything that we could express in human languages.
এটা ওই সমস্ত বিষয়ের ঊর্ধ্বে যা আমরা মানুষের ভাষায় প্রকাশ করতে পারি যে আজ আমাদের হৃদয়ে কি রকম অনুভূতি হচ্ছে যখন আমরা এখানে এই পবিত্র এবং মহাপবিত্র সকালবেলা একত্রিত হইয়াছি। এই সকাল সেই সময়ের প্রতীক যখন আমাদের ধর্ম বাস্তবিক হয়েছিল, কারণ এটা আপনার অমূল্য পুত্রের পুনরুত্থান ছিল যিনি সমস্ত মনুষ্য জাতিকে মুক্তি দিতে এসেছিলেন। আর হে প্রভু, আজ এই সকালে আমরা সেই মহান এবং সর্বোচ্চ বিজয়কে উদযাপন করার জন্য একত্রিত হয়েছি যিনি আমাদের মৃত্যু আর পাতাল এই দুয়ের এবং কবরের উপর বিজয়ী হওয়ার চেয়েও বেশি বানিয়ে দিয়েছেন। আর আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে এতগুলো বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আমরা আরাধনা করার জন্য এই ইস্টারের সকালে একত্রিত হয়েছি, কারণ আমরা বিশ্বাস করি যে তিনি আবার আসবেন। আর আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের সমস্ত পাপ এবং সমস্ত ভুল ক্ষমা করবেন যা আমাদের বিরুদ্ধে লিখিত আছে যখন আমরা নম্রতার সাথে আমাদের ভুল স্বীকার করছি এবং আমাদের পাপের জন্য সেই প্রায়শ্চিত্তকে গ্রহণ করছি। হে প্রভু, আমাদের মাঝে যে সমস্ত রোগ আছে সেগুলোর প্রতিকার করুন, আমাদের সাহায্য করুন যখন আমরা আপনার পবিত্র বাক্য পড়ি যা সমস্ত সত্যের ভিত্তি যা আপনি আমাদের জীবনযাপনের জন্য এবং বিশ্বাস করবার জন্য দিয়েছেন। আর আমরা এখানে সেই মণ্ডলীর জন্য প্রার্থনা করছি না, কিন্তু সেই সকলের জন্য যারা পৃথিবীর চারদিকে আছে, কারণ আমরা উৎসুক নয়ন এবং আকাঙ্ক্ষিত হৃদয়ের সঙ্গে তার পুনরাগমনের প্রতীক্ষা করছি। আমরা আজ অন্ধকার এবং বিশৃঙ্খলায় দাঁড়িয়ে আছি যখন আমরা জানি যে যেকোনো সময়ে কিছু ধর্মান্ত ব্যক্তি কোনো কিছুর উপর নিজেদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং কোনো ছোট বোতাম টিপে দেয় আর সমস্ত পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। যেমনকি আমাদের বড় কর্তৃপক্ষ বলেছেন যে যদি আবার কখনো যুদ্ধ হয় তবে তা কেবল কয়েক ঘন্টায় স্থায়ী হবে। হে আমার ঈশ্বর, যেভাবে আমরা আজ আরেকটি যুদ্ধের খুব কাছে দাঁড়িয়ে আছি, তখন মণ্ডলী সেই মহান মহিমাযুক্ত পুনরুত্থানের খুব কাছে দাঁড়িয়ে আছে, কারণ আমরা নিদ্রাপ্রাপ্ত সাধুদের সঙ্গে ঊর্ধ্বনীত হব প্রভুর সঙ্গে বায়ুতে সাক্ষাৎ করতে এবং সর্বদা তার সঙ্গে থাকতে। হে প্রভু, আমরা আপনার আরাধনা করতে এসেছি আর আজ আমাদেরকে গ্রহণ করুন। আপনার বাক্য পড়াকে, গান গাওয়াকে, বাক্য প্রচার করাকে আশীর্বাদ যুক্ত করুন, অনুশোচনা যুক্ত প্রার্থনাকে গ্রহণ করুন, পীড়িতদের জন্য প্রার্থনা শুনুন এবং আপনার মহিমা হতে দিন, কারণ আমরা নম্রতা সহকারে আপনার পুত্র যীশুর নামে চাই। আমেন। আর আপনারা যারা লিখতে চান যে আমরা এই সকালে শাস্ত্রের কোন জায়গা থেকে পড়ব, আর আমরা দুঃখিত এটা জেনে যে আমাদের কাছে এই উত্তম লোকদের বসতে দেওয়ার মতো জায়গা নেই যারা আমাদের সাথে আরাধনা করার জন্য বিভিন্ন গির্জা থেকে আর বিভিন্ন প্রান্ত থেকে আর এমনকি বিভিন্ন রাষ্ট্র থেকে ঈশ্বরের এই মহান মহিমাযুক্ত আরাধনা করার জন্য এই সকালে ভজনালয়ে একত্রিত হয়েছেন। আমি চাই যে আপনার গীতসংহিতা তার 22 অধ্যায় বার করুন। আমি জানি যে ঈশ্বরের আরাধনায় পড়ার জন্য এটা একটু অসাধারণ জায়গা, কিন্তু ঈশ্বর অসাধারণ। আর এই আরাধনা সভা আমরা এক ঘন্টা পরে শেষ করব যেন আপনারা আপনাদের প্রাতরাশে যেতে পারেন, এবং এরপর সানডে স্কুল সভা 9:30 শুরু হবে। আর সানডে স্কুল সভার ঠিক পরে এখানে জলাশয়ে বাপতিস্ম সভা হবে। আর তারপর এই বিকাল ৬টায় আজ রাতের আরোগ্যকারী সবার জন্য প্রার্থনার কার্ড দেওয়া হবে। আর যদি আপনাদের কোন প্রিয়জন অসুস্থ এবং আবশ্যকতায় আছেন, তবে আজ রাতে উনাদেরকে এখানে আনতে ভুলবেন না, কারণ এটা শেষ বার হবে যে আমরা কিছু সময়ের জন্য যে কোনো অবস্থায় এটা কি করতে পারি। আমি সকাল ৫টায় লস এঞ্জেলেস এবং পশ্চিম উপকূলে সভার এক শৃঙ্খলার জন্য রওনা হব। এখন গীত সংহিতার ২২ অধ্যায় আমরা পড়ব। ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে ও আমার আর্তনাদের উক্তি হইতে কেন দূরে থাকো? হে আমার ঈশ্বর, আমি দিবসে আহ্বান করি কিন্তু তুমি উত্তর দাও না, রাত্রিতেও ডাকি আমার বিরাম হয় না। কিন্তু তুমি পবিত্র, ইসরায়েলের প্রশংসা কলাপ তোমার সিংহাসন। আমাদের পিতৃপুরুষেরা তোমাতে বিশ্বাস করিতেন, তাহারা বিশ্বাস করিতেন আর তুমি তাহাদেরকে উদ্ধার করিতে। তাহারা তোমার নিকটে ক্রন্দন করিয়া রক্ষা পাইতেন, তোমাতে বিশ্বাস করিয়া লজ্জিত হইতেন না। কিন্তু আমি কীট, মানব নহি, মনুষ্যদের নিন্দাস্পদ, লোকদের অবজ্ঞাত। যাহারা আমাকে দেখে সকলে আমাকে ঠাট্টা করে, তারা অস্ত্র বাহির করিয়া মাথা নাড়িয়া বলে, সে সদাপ্রভুর উপরে নির্ভর করুক, তিনি তাহাকে রক্ষা করিবেন, কেননা তিনি উহাতে প্রীত। কিন্তু তুমি জঠর হইতে আমাকে উদ্ধার করিলে, যখন আমার মাতা স্তন পান করি তখন তুমি আমার বিশ্বাস জন্মাইলে। গর্ব হইতে আমি তোমার হস্তে নিক্ষিপ্ত, আমার মাতৃ জঠর হইতে তুমি আমার ঈশ্বর। আমা হইতে দূরে থাকিও না, সংকট আসন্ন, সাহায্যকারী কেহ নাই। অনেক বিষ আমাকে বেষ্টন করিয়াছে, বাসনে বলবান বলদেরা আমাকে ঘেরিয়াছে, তাহারা আমার প্রতি মুখ খুলিয়া হা করে, বিদারক সিংহ যেন গর্জন করিতেছে। আমি জলের ন্যায় সেচিত হইতেছি, আমার সমুদে অস্থি সন্ধিচ্যুত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তাহা অন্তরের মধ্যে গলিত হইয়াছে। আমার বল খোলার ন্যায় শুষ্ক হইতেছে, আমার জিহ্বা তালুতে লাগিয়া যাইতেছে, তুমি আমাকে মৃত্যু ধুলিতে রাখিয়াছ। কেননা কুকেরেরা আমাকে ঘেরিয়াছে, দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে, তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে। আমি আপন অস্থি সকল গণনা করিতে পারি, উহারা আমার প্রতি দৃষ্টি করে চাহিয়া থাকে। তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিবাহ করে, আমার পরিচ্ছদের জন্য গুলিপাঠ করে। কিন্তু হে সদাপ্রভু, তুমি দূরে থাকিও না, হে আমার সহায়, আমার সাহায্য করিতে সত্তর হও। আমার প্রাণ রক্ষা করো তরবারি হইতে ও প্রিয় কুকুরদের শক্তি হইতে। নিস্তার করো আমাকে সিংহের মুখ হইতে আর গবের সিংহ হইতে, তুমি আমাকে উত্তর দিয়াছ। আমি আপন ভাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব, সমাজের মধ্যে তোমার প্রশংসা করিব। সদাপ্রভুর ভয়কারীগণ তাহার প্রশংসা করো, যাকবের সমস্ত বংশ তাহাকে সমাদর করো, তাহাকে ভয় করো, ইসরায়েলের সমস্ত বংশ। কেননা তিনি দুঃখের দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নাই, তিনি তাহা হইতে আপন মুখ লুকান নাই, বরং সে তাহার কাছে কাঁদিলে তিনি শুনিলেন। মহাসমাজে তোমা হইতে আমার প্রশংসা জন্মে, যাহারা তাহাকে ভয় করে তাহাদের সাক্ষাতে আমি আপন মানত সকল পূর্ণ করিব। নম্রগণ ভজন করিয়া তৃপ্ত হইবে, সদাপ্রভুর অন্বেষীরা তাহার প্রশংসা করিবে, তোমাদের অন্তকরণ নিত্যজীবী হোক। পৃথিবীর প্রান্তস্থিত সকল স্মরণ করিয়া সদাপ্রভুর প্রতি ফিরিবে, জাতিগণের সমস্ত গোষ্ঠী তোমার সম্মুখে প্রণিপাত করিবে, কেননা রাজত্ব সদাপ্রভুরই, তিনি জাতিগণের উপরে শাসনকর্তা। পৃথিবীস্থ সকল পুষ্ট লোক ভজন করিয়া প্রণিপাত করিবে, যাহারা ধুলিতে নামিতে উদ্যত তাহারা সকলে তাহার সাক্ষাতে জানু পাতিবে, যে নিজ প্রাণ বাঁচাইতে অসমর্থ সেও পাতিবে। এক বংশ তাহার সেবা করিবে, সদাপ্রভুর সম্বন্ধে ইহা ভাবি বংশকে বলা যাইবে। তাহারা আসিবে, তাহার ধর্মশীলতা জ্ঞাত করিবে, অনুজাত লোকদেবকে কহিবে তিনি কার্য সাধন করিয়াছেন। ঈশ্বর তার বাক্য পড়াকে আশীর্বাদ যুক্ত করুন। আমি এই সকালে এই সুযোগে পাঁচটি শব্দ নিতে চাই, আর এই সকালে আপনারা যারা আরাধনা করছেন তাদের জন্য এই পাঁচটি শব্দের আশেপাশে সেই বিষয়কে প্রকাশ করতে চাই যা আমার হৃদয়ে আছে। আমি এই পাঁচটি শব্দ নিচ্ছি, জীবন, মরণ, কবরপ্রাপ্ত হওয়া, পুনর্জীবিত হওয়া, আগমন। আর আমি মনে করি যে কবি এই বিষয়কে গানের মধ্য দিয়ে সুন্দরভাবে প্রকাশ করেছেন, যা আমি বলতে চাই যখন তিনি এই গানটি লিখেছেন। জীবিত অবস্থায় তিনি আমায় প্রেম করেছেন, মুমূর্য অবস্থায় তিনি আমাকে রক্ষা করেছেন, কবরপ্রাপ্ত হয়ে তিনি আমার পাপ অনেক দূরে নিয়ে গিয়েছেন, পুনর্জীবিত হয়ে তিনি চিরকালের জন্য বিনা প্রতিদানে আমাকে ধার্মিক প্রতিপন্ন করে দিয়েছেন। কোন এক মহিমাযুক্ত দিনে তিনি আসবেন, ও আমার প্রভু। তার মতো জীবনে কেউ কখনো যাপন করেনি, কারণ যখন তিনি জন্মেছিলেন তখন তিনি ছিলেন মাংসে প্রকাশিত ঈশ্বর। ঈশ্বর পিতা রূপে কি এই বিষয়ে প্রকাশ ছিলেন তিনি। আর যেহেতু ঈশ্বর পিতা প্রেম ছিলেন, সেই কারণে যীশু প্রেমের সম্পূর্ণ প্রকাশ ছিলেন। তিনি সেই প্রথম সময় থেকেই প্রেম ছিলেন, যখন তার শিশু হাতগুলো তার মায়ের সুন্দর গালগুলো স্পর্শ করেছিল, তিনি প্রেম ছিলেন। আর আমি মনে করি ঠিক এই জায়গাতেই অনেকে চিনতে ভুল করে যে তিনি প্রেম ছিলেন। ঈশ্বর প্রেম, আর যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত। ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, অর্থাৎ তিনি তাহাদের প্রেম করলেন যারা প্রেমের অযোগ্য ছিল, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যখন তিনি এই পৃথিবীতে ছিলেন তখন তিনি তার প্রেমকে বিভিন্ন ভাবে প্রকাশ করেছেন, আর এখন এই বিষয়ে কোন তর্ক বিতর্ক করাই যায় না যে সেই সমস্ত জীব যা এখন পর্যন্ত জীবিত আছে তাদের থেকেও তিনি অধিক প্রেম করেছেন। আর আমি মনে করি এখানে তিনি তার জীবনে ঈশ্বরকে প্রকাশ করেছিলেন, আর একটাই মাত্র উপায় আছে যার দ্বারা আমরা লোকদের কাছে ঈশ্বরকে প্রকাশ করতে পারি, আর তা হল প্রেমের দ্বারা। আর তিনি সেই সময় কি করেছিলেন যখন তিনি সেই সময়ের হয়তো সবচেয়ে ভ্রষ্ট স্ত্রীকে ধরেছিলেন? তারা তাকে দোষী পেয়েছিল, আর বাঁচার কোন উপায় ছিল না যখন সে ব্যভিচারে পাওয়া গিয়েছিল, আর তারা তাকে টেনে যিশুর সামনে নিয়ে গেল আর বলল, আপনি কি বলেন যে এর প্রতি কি করা উচিত? আর যখন তিনি তার দিকে ফিরলেন আর বললেন, আমি তোমাকে দোষী করি না, যাও আর পাপ করিও না।
Instead of being throwing her out to the streets to be drug out
তাকে রাস্তায় ফেলে দেওয়ার পরিবর্তে যেন সেই লোকরা তাকে টেনে নিয়ে যায় আর শৃগালের ন্যায় তার উপর প্রস্তরাঘাত করে তার জীবনকে নিয়ে নেয়। তার কমল, দয়ালু আর প্রেমে পূর্ণ হৃদয় তার পাপে যার মধ্যে সে ছিল তার নিচে পর্যন্ত যায় এবং বলে, আমি তোমাকে দোষী করি না, তুমি কেবল যাও আর পাপ করিও না। আর যখন তিনি লাসারের কবরের দিকে যাচ্ছিলেন, আমি মনে করি সেটা একটা মহান সময় ছিল যখন তিনি প্রকাশ করলেন যে ঈশ্বর মনুষ্যদের জন্য কি, তিনি কেবল সেই ঈশ্বর নন যিনি নিম্ন থেকে নিম্নতর পাপ যা কখনো করা যায় তা ক্ষমা করতে পারেন এবং নিজের ক্ষমাযুক্ত প্রেম দিয়ে দোষীকে নির্দোষ বানিয়ে দিতে পারেন। কিন্তু মৃত্যু যখন আমাদের নিস্তব্ধতায় শুইয়ে দেয় তিনি তখন আমাদের জন্য চিন্তিত থাকেন। আমি মনে করি তিনি এই ব্যাপারটি খুব ভালো করে প্রকাশ করেছেন যখন তিনি মার্থা ও মরিয়মের সাথে সেই পথে যাচ্ছিলেন, যখন তিনি এক এমন ঘরে এলেন যেখানে মৃত্যু এক প্রিয় ব্যক্তির জীবন শেষ করে দিয়েছিল। আর যখন তিনি কবর দিকে যাচ্ছিলেন তিনি তখনও ঈশ্বর ছিলেন এবং জানতেন যে তিনি তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলবেন। তিনি এটাও জানতেন যে তাকে একটা বলে দেওয়া হয়েছিল যে তার বাক্য তাকে কবর থেকে জীবিত করে দেওয়ার শক্তি আছে। তবু যখন তিনি মার্থা আর মরিয়মকে আর যারা লাসারকে প্রেম করতেন তাদেরকে কাঁদতে দেখলেন, বাইবেল বলে তিনি কাঁদিলেন। এটা কি ছিল তার মহান হৃদয় যা প্রেমে পরিপূর্ণ ছিল যখন তিনি দেখলেন যে সেই ব্যক্তি আর তার মিত্রেরা দুঃখিত হইয়াছে তিনিও তাদের সাথে দুঃখিত হলেন। আমি এটা জেনে খুব খুশি হই যে তাকে তাদের মধ্যে পাওয়া যায় যারা ভগ্ন অন্তকরণ। তিনি এরকম নন যে আমাদের দুঃখে আমাদেরকে ছেড়ে দিবেন, তিনি আমাদের সাথে তখনও থাকেন যখন সবকিছু অসফল হয়ে যায় আর পৃথিবীর আয়াতের শেষে আশা ও অন্তিম পর্যায়ে এসে যায়। তিনি তখনও ঈশ্বর আর তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি ঈশ্বরের প্রকাশ ছিলেন। তিনি এরকম নন যে আমাদের দুঃখে আমাদেরকে ছেড়ে দিবেন, তিনি আমাদের সাথে তখনও থাকেন যখন সবকিছু অসফল হয়ে যায় আর পৃথিবীর আয়াতের শেষে আশা তার অন্তিম পর্যায়ে এসে যায়। তিনি তখনও ঈশ্বর আর তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি ঈশ্বরের প্রকাশ ছিলেন। আর ও আমি কতটা বিশ্বাস করি যে তিনি চান তার সন্তানরা তার আত্মাতে এতই অভিষিক্ত হয়ে যাক যে আমরা একে অপরের কাছে যাই তাদের পরীক্ষা এবং সংকটের সময়ে আর তার সহানুভূতিকে প্রকাশ করতে পারি যা আত্মায় জন্মপ্রাপ্ত হৃদয় থেকে ঢালা হয় জীবিত ঈশ্বরের প্রেমকে মণ্ডলীর মধ্যে প্রতিফলিত করতে। এটা খুব ভালোভাবে প্রকাশ করা হয়েছে যে তিনি কি বলেছিলেন অথবা কবি কি বলেছিলেন, জীবিত অবস্থায় তিনি আমাকে প্রেম করেছেন। ঠিক যেভাবে ঈশ্বর নিজেকে যীশুখ্রিস্টের মধ্যে দর্শিয়েছেন ঠিক সেইভাবে তিনি দেখিয়েছেন তিনি মানব জাতির জন্য কি করেছেন। তিনি আপন বিচার মানব জাতির উপর প্রকাশ করেছেন যে তাদেরকে ক্ষমা করতে হবে ও ভালোবাসতে হবে যাদের ভালোবাসাই যায় না। আর এই ঈশ্বরের সকালে আমাকে আশ্চর্য লাগে যে আমরা এই ব্যাপারে কতটা অপূর্ণ থেকে গেছি। আমরা তাদের প্রেম করতে পারি যারা আমাদের প্রেম করে, কিন্তু তিনি তাদেরকে প্রেম করলেন যারা তাকে প্রেম করেনি। তিনি এখনো পর্যন্ত পৃথিবীতে প্রেমের সবচেয়ে মহান এবং প্রথম প্রতিনিধি ছিলেন যাদেরকে তিনি প্রেম করেছিলেন, আর যারা পৃথিবীতে বাস করত তারা তাকে তুচ্ছ মনে করেছিল। কোন মানুষই তার মতো প্রেম কখনোই করতে পারেনি, আর কোন মানুষকে এতটা ঘৃণা করা হয়নি যতটা তাকে করা হয়েছে। তারা তাকে ঘৃণা করল এবং তাকে তুচ্ছ মনে করল এবং তাকে পরিত্যাগ করে দিল, কিন্তু এই সমস্ত ব্যাপার তার প্রেমকে কখনো কমাতে পারেনি। আর শেষে যখন তিনি ক্রুশের উপর ঝুলেছিলেন, এরকম জীবন যাপন করার পর যেখানে ভালো ছাড়া আর অন্য কোনো কিছু ছিল না, যেমন দোষীদের ক্ষমা করা, রোগীদের সুস্থ করা, আর কেবল ওই সমস্ত কাজ করলেন যা ভালো ছিল। যখন তিনি নিজের শেষ নিঃশ্বাসের সময় ক্রুশের উপর ঝুলেছিলেন, তার পবিত্র চেহারাতে সেই লোকেরা যারা তার কাছে দাঁড়িয়েছিল অভদ্রভাবে তার উপহাস করতে করতে থুতু দিচ্ছিল, কিন্তু প্রেমে পরিপূর্ণ হৃদয়ের সাথে তিনি চিৎকার করে উঠলেন, হে পিত, ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। তিনি বুঝতে পারতেন ঈশ্বর হওয়ায় তিনি বুঝতে পারেন, এই জন্যই তিনি আমাদেরকে প্রেম করতে পেরেছিলেন যখন আমরা প্রেমের অযোগ্য ছিলাম, কারণ তিনি ঈশ্বর এবং তিনি বুঝতে পারেন। জীবিত অবস্থায় তিনি আমায় প্রেম করেছেন। আজ পর্যন্ত এরকম জীবন কখনো যাপন করা যায়নি, কারণ তিনি প্রেমে মোড়া ছিলেন। মুমূর্ষ অবস্থায় তিনি আমাকে রক্ষা করেছেন। যখন এদেন উদ্যানে ঈশ্বর সদাপ্রভুর আবশ্যক ছিল মৃত্যু, পাপের দণ্ড মৃত্যু, আর এতে কোন পরকম পরিবর্তন করা যাবে না, এটাকে আর অন্য কোন উপায়ে করা যেত না, কেন ঈশ্বর সর্বোচ্চ এবং তিনি অনন্ত, আর সম্পূর্ণ পৃথিবী ও স্বর্গের বিচারক তিনি। পাপের দণ্ড মৃত্যু ছিল, আর কেউই একে অপরের জন্য এই শাস্তিকে গ্রহণ করতে পারত না, কারণ প্রত্যেক ব্যক্তি হতে পারে সে অন্যের জন্য প্রাণ দিতে পারে, কিন্তু সে তো শুরু থেকেই দোষী ছিল। আমাদের মধ্যে কোন ব্যক্তি একে অপরের সহায়তা করতে পারত না, কারণ আমরা সকলেই দোষী ছিলাম। আমরা পাপে জন্মগ্রহণ করেছি, অধর্মে বৃদ্ধি প্রাপ্ত হয়েছি, মিথ্যা কথা বলেই পৃথিবীতে এসেছি। আর কোথাও কোনো আশার আলো ছিল না। ঈশ্বরের দ্বারা আমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আর প্রত্যেক প্রাণী যারা এই পৃথিবীর উপরে চলছে তারা সকলে এই দণ্ডের নিচে ছিল। ধার্মিক ব্যক্তিরা উঠে আসতে পারেন আর বড় বড় কার্য করতে পারেন, কিন্তু তারা তো শুরু থেকেই পাপী ছিলেন। কেবল একটাই উপায় ছিল যার দ্বারা এর মূল্য পরিশোধ করা যেত, আর সেটা ছিল ঈশ্বরের নিজের মৃত্যু দ্বারা। যেহেতু ঈশ্বর আত্মা তাই তিনি মরতে পারতেন না, কিন্তু তিনি মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে এলেন আর নিজেকে সেই প্রেমী রূপী জীবনে প্রকাশ করলেন, যেন তিনি সেই সমস্ত উত্তম বিষয়গুলো যা তার মধ্যে ছিল নিতে পারেন এবং এক সর্বোচ্চ বলিদান রূপে স্বেচ্ছায় দিতে পারেন, যেন তিনি দোষীদের দোষ দূর করতে পারেন। আমরা সকলে পাপী ছিলাম এবং এই জগতে আমাদের বাঁচার কোন রাস্তা ছিল না। তিনি এই পৃথিবীতে কেবল দেখা দিতেই আসেননি, কিন্তু তিনি এক বলিদান রূপে মৃত্যু বরণ করতে এসেছিলেন। হেবল এই ব্যাপারটি প্রকাশ করেছিল যখন সে ঈশ্বরকে কোয়েনের চেয়েও উত্তম বলিদান চড়িয়েছিল, যখন সে এক ছোট মেষকে একটা পাথরের কাছে নিয়ে এসেছিল যার গলার চারিদিকে দ্রাক্ষালতার এক টুকরো ঝুলেছিল, সেখানে ছোট বাচ্চাটি পাথরের ওপর পড়েছিল, তার থুতনি পিছনের দিকে টানা হলো আর এক একটি পাথরের টুকরো দিয়ে তার গলা কেটে দেওয়া হলো, আর সেটা সেখানে পড়ে মরেছিল আর চিৎকার করেছিল আর তার থেকে রক্ত ফুটে বার হচ্ছিল আর তার ছোট ছোট সাদা লোমগুলো রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। হেবল সেখানে কালভেরিকে প্রকাশ করেছিল। যখন ঈশ্বরের মেষ যা জগৎ সৃষ্টির পূর্বে হত হয়েছিল দোষী পাপীদের স্থান নেবার জন্য এলো, আর তাকে উপহাস করা হলো এবং অপমানিত করা হলো, আর তিনি এরকম ভাবে মরলেন যেভাবে ঈশ্বর ছাড়া আর অন্য কেউ কখনো মরতে পারত না। আর তার কাঁধ পর্যন্ত ঝুলতে থাকা চুল থেকে রক্ত মাটিতে পড়ছিল, যা এই বিষয়টি প্রকাশ করেছিল যে পাপ কতটা ভয়ানক হতে পারে যখন তাকে মনুষ্যদের পাপময় জীবন থেকে বাঁচানোর জন্য মরতে হয়েছিল। কেউ তার মতো মরতে পারত না, কেউ সেই মৃত্যুকে সহ্য করতে পারত না। এরকম বলা হয়, যখন তারা তার কুক্ষিত দেশে বর্ষা বিদ্ধ করল তখন রক্ত আর জল বার হয়ে এল। কিছুক্ষণ আগে আমি এই বিষয়ে একজনের সাথে কথা বলছিলাম, আর উনি একজন বৈজ্ঞানিক ছিলেন, যিনি বললেন কেবল একটাই উপায় আছে যার দ্বারা হয়তো এটা হয়েছিল। আর তিনি রোমীয় বর্ষা বিদ্ধ হওয়ার কারণে মরেননি, আর রক্ত বের হয়ে যাওয়ার জন্য যে তিনি মরেছেন এমনও নয়, কারণ তার শরীরে তখনও রক্ত বাকি ছিল। তিনি রোমীয় বর্ষাবিদ্ধ হওয়ার কারণে বা হাতে পেরে গাথার কারণে অথবা মাথায় কাটার মুকুট পরানোর কারণে মরেননি, কিন্তু এই জন্য তিনি দুঃখের কারণে মারা গিয়েছিলেন, কারণ তিনি যারা তার নিজের তাদের কাছে এলেন এবং তারা তাকে গ্রহণ করল না। তিনি এই জন্য মরেছিলেন কারণ তার হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল যখন তিনি জেনে গিয়েছিলেন যে সেই সময়েরই প্রাণী যাদেরকে তিনি উদ্ধার করার জন্য মৃত্যুবরণ করতে যাচ্ছেন তারা তার মুখের উপর থুতি দিল, আর তিনি মনুষ্যদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন। 800 বছর আগে এই ব্যাপারটি ঘটিত হওয়ার পূর্বে দাউদ সেই আওয়াজে চিৎকার করে উঠেছিল, ঠিক যেমন তিনি কালভেরির উপর চিৎকার করে উঠেছিলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। পাপ করা কতটা ভয়ানক ব্যাপার যা মানুষদেরকে ঈশ্বর থেকে আলাদা করে দেয়। আর তিনি পাপ বলেছিলেন যাকে আমাদের পাপের জন্য চড়ানো হয়েছিল, আর তাকে ঈশ্বরের উপস্থিতি থেকে দূর করা হয়েছিল, পাপ তাকে আলাদা করে দিয়েছিল। ঈশ্বর আমাদের পাপ তার উপর দিয়ে দিয়েছিলেন, আর তাকে ঈশ্বর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, আর এই জন্য তিনি চিৎকার করে উঠলেন, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ, আর এই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর তিনি এই যাজ্ঞা নিয়েছিলেন আর নিজের লোকদের দেখিয়েছিলেন যাদের জন্য তাকে উদ্ধারকর্তা রূপে আসতে হতো আর নিজের জীবনকে দিতে হতো, তারা তাকে অস্বীকার করল, আর এটা তাকে এতটা দুঃখিত করল যে তার হৃদয় এতটা চূর্ণ বিচূর্ণ করল যে তার শরীরের রক্ত এবং জল ও রাসায়নিক পদার্থগুলো আলাদা হয়ে গিয়েছিল। মানুষ কখনো জানতে পারবে না যে তিনি কি ছিলেন, সেই কারণে কোনো মানুষ কখনই তার মতো মরতে পারে না। আমি এর পরোয়া করি না যে আপনাকে যতটাই যন্ত্রণা দেওয়া হোক, আপনার পায়ে যতই কাঠ দিয়ে আঘাত করা হোক, অথবা আপনাকে ধীরে ধীরে করাত দিয়ে কাটা হোক, অথবা ধীরে ধীরে জ্বালানো হোক, তবুও আপনি সেই রকম মৃত্যু মরতে পারেন না, কারণ আপনার গঠন বা সৃষ্টি সেরকম নয়। তাহাকে তো ঈশ্বর হতে হতো, তাহাকে তো মনুষ্য থেকে অধিক হতে হতো, আর এই ব্যাপারে চিন্তা করতে হতো হবে যে ঈশ্বরের মৃত্যু হয়েছিল। তিনি জগতের জন্য এত অধিক দুঃখিত হওয়ার কারণে আর বিদীর্ণ হয়ে যাওয়া হৃদয়ের কারণে মরেছিলেন, যতক্ষণ না তার শরীরে এক রাসায়নিক বিক্রিয়া আরম্ভ হতে শুরু করলো যা আপনার ভিতরে হতে পারে না। আপনি তার মতো কষ্ট উঠাতে পারেন না, আপনার জন্য কোনো উপায় নেই যে আপনি সেই ধরনের দুঃখ ভোগ করতে পারেন, তাই কেবল একজনই আছেন যিনি এটাকে করতে পারতেন, আর তিনি এটাকে করলেন। পৃথিবী এবং আকাশের মাঝখানে এক অমূল্য জীবন ঝুলেছিল যিনি প্রেম করা আর ভালো বিষয় করা ছাড়া আর কিছুই করেননি, যাকে উলঙ্গ করে এবং লজ্জিত করে যেখানে উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল। আপনি এটা চিন্তা করুন যে যদি আপনাকে উলঙ্গ করে দেওয়া হয় তবে আপনার অবস্থা কেমন হতে পারে, যতটা লজ্জিত সেখানে ঈশ্বরকে ঝুলতে অবস্থায় হতে হয়েছিল সেটা আপনি বুঝতে পারেন না। আমি জানি যে ক্রুশের মূর্তির ওপর এটা একটা ছোট জিনিস থাকে যে এরকম কিছু তার চারিদিকে জড়ানো আর আছে, কিন্তু সেখানে এরকম কোন জিনিস তার চারিদিকে জড়ানো ছিল না, এটা তো কেবল ক্রুশের মূর্তির উপর দিয়ে দেওয়া হয়েছিল অথবা চিত্রকর এটাকে সেখানে দিয়ে দিয়েছিল। তারা তার কাপড় তার উপর থেকে খুলে নিয়েছিল, তার উপর যে বস্ত্র ছিল তারা তা ছিনিয়ে নিয়েছিল এবং এর উপর গুলিপাট করেছিল, তাকে অত্যাধিক লজ্জিত করা হয়েছিল, তবু ঈশ্বরের ঈশ্বর হওয়ায় তাকে সহ্য করতে হয়েছিল, আর পাপীরা তার মুখে থুতু দিচ্ছিল। তবু প্রচুর লজ্জাতে জনসমক্ষে উলঙ্গ অবস্থায় তাকে মরতে হলো, এরকম প্রভাব তার উপর পড়ল যে তার রক্ত এবং জল আলাদা হয়ে গেল। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি মনে করি কবি এই ব্যাপারটি খুব ভালো করে প্রকাশ করেছেন যখন তিনি বললেন, সেই ফাটতে থাকা পাথরের মাঝে আর অন্ধকারময় আকাশের মাঝে আমার উদ্ধারকর্তা নিজের মস্তক নত করলেন আর মরে গেলেন, কিন্তু সেই চিরে যাওয়া 30 কিমি স্বর্গের আনন্দ আর অনন্ত দিনে প্রবেশ করার রাস্তাকে প্রকাশ করে দিল। নিশ্চিত রূপে তাকে এটা করতে হতো। মানুষ এবং ঈশ্বরের মাঝে এক পর্দা ঝুলছিল, আর সেই চিরে যাওয়া বা ফেটে যাওয়া পর্দা সেই স্বর্গের আনন্দ এবং অনন্ত দিনে প্রবেশ করার পথকে প্রকাশ করেছে। কালভেরির কিছু অর্থ আছে, এটা তার চেয়ে বেশি অর্থপূর্ণ যতটা আমরা কখনো প্রকাশ করতে পারি। নিশ্চিত রূপে জীবিত অবস্থায় তিনি আমায় প্রেম করেছেন, মুমূর্য অবস্থায় তিনি আমাকে রক্ষা করেছেন, কবর প্রাপ্ত হয়ে তিনি আমার পাপ অনেক দূরে নিয়ে গেছেন। এখন সেই ব্যাপারকে দোষী করা হয়ে গেছে, পাপের ধারণ শক্তি এখন আর নেই। পাপের তো তখনই মৃত্যু হয়ে গিয়েছিল যখন তিনি চিৎকার দিয়ে উঠেছিলেন, সমাপ্ত হইল। এটা এখন মৃত, এটা সমাপ্ত, এটা শক্তিহীন, এটা মৃত হয়ে গিয়েছে। আপনারা একটু এই বিষয়ে চিন্তা করুন, সেই পাপ যা মানব জাতির শত্রু ছিল তা মৃত হয়ে গিয়েছে, তাতে আর কোনো জীবন নেই, আর এর কোনো প্রভাব নেই, এটার আর কোনো প্রভাব হতেই পারে না। এত কোনো আশ্চর্যের কিছুই নেই যে সূর্য তার আলো বন্ধ করে দিল, আর আকাশের তারাগুলিও তাদের আলো বন্ধ করে দিল, পৃথিবী অন্ধকারে ছেয়ে গেল। এদের সকলের উদ্ধার হচ্ছিল, এটা তো এখন মৃত হয়ে গিয়েছে, এটা কবর প্রাপ্ত হয়ে গিয়েছে, আর এর মধ্যে আর কোনো জীবন বাকি নেই, এর মধ্যে আর অধিক জীবন নেই। তাহলে একে তো কবর প্রাপ্ত হতেই হবে। কি কবর প্রাপ্ত হয়েছিল? ঈশ্বরের দেহ কবর প্রাপ্ত হয়েছিল, কারণ এটা এক পাপ বলি ছিল। এটা তো দগ্ধ মেষ ছিল যা অধর্মের অগ্নি দ্বারা দগ্ধ হয়েছিল, সেই নিষ্পাপ মেষ যা কোনো পাপকে জানত না, সেই ঈশ্বর যিনি কোনো অনুচিত কার্যকে জানতেন না, তার জীবনকে দিতে হল, আর সেখানে সেই পাপ বলি ঝুলছিল। কবর প্রাপ্ত হয়ে তিনি আমার পাপ অনেক দূরে নিয়ে গেছেন, তাকে কবর প্রাপ্ত হতেই হতো, সেই দেহ সেই পাপ বলিকে কবর প্রাপ্ত হতেই হতো। এই কারণেই অনেকে এক এক করে এই জলাশয়ে যীশু খ্রিস্টের নামে বাপতিস্ম নিতে আসবে। কেন? কিছু ঘটে গিয়েছে। সেই আত্মা যা তার দেহ থেকে বার হওয়ার সময় চিৎকার করে উঠেছিল, সমাপ্ত হইল, তা আমাদের দেহ মধ্যস্থ পাপকে দোষীকৃত করে দিয়েছে, আর আমাদেরকে তা পাপকে কবরস্থ করতেই হবে, যেন আমরা আর কখনো তাকে পাপকে স্মরণ না করতে পারি। আমি খুবই আনন্দিত যে এরকম হয়েছে। যখন কিছু কোন কিছু কবর প্রাপ্ত হয় তখন তা লুকায়িত হয়ে যায় এবং দৃষ্টি বহির্ভূত হয়ে যায়, আর কবর প্রাপ্ত হয়ে তিনি আমার পাপ অনেক দূরে নিয়ে গেছেন। ঈশ্বর আমাদের পাপ সমূহকে আর দেখতে পান না, কারণ সেগুলো কবর প্রাপ্ত হয়ে গিয়েছে। সেগুলো কোথায় কবর প্রাপ্ত হয়েছে? ভুলে যাওয়ার সমুদ্রে। আপনারা সেই ভুলে যাওয়ার সমুদ্রের কথা চিন্তা করুন। ঈশ্বর আর সেগুলোকে স্মরণ করতে রাখতে পারেন না, কারণ সেগুলো মৃত এবং কবর প্রাপ্ত উভয় হয়ে গিয়েছে। এটাকে আর মনে রাখাই যায় না। সেগুলো পাপসমূহ ঈশ্বরের স্মরণ শক্তির বাইরে। তিনি এই কবর প্রাপ্ত হওয়াকে পুরাতন নিয়মে দেখিয়েছিলেন। তাদের কাছে দুটো ছিল, পবিত্র স্থান শুদ্ধ করবার সময় তাদের কাছে এক হোম বলি ছিল, আর সেই পাপ বলি এরকম ছিল যে তারা দুটো ছাগ নিত, আর একটি ছাগকে মেরে ফেলত, আর সেই মৃত ছাগের উপর যে সমস্ত পাপ ছিল সেগুলো জীবিত ছাগের উপর রেখে দেওয়া হতো। স্মরণ রাখবেন যে যীশু মেষ ছিলেন, তিনি মেষ ছিলেন, কিন্তু এখানে তিনি ছাগ হয়ে গেলেন। তিনি ধার্মিকতা ছিলেন, কারণ তিনি মেষ অর্থাৎ ঈশ্বর ছিলেন, কিন্তু তিনি এক ছাগ অর্থাৎ পাপ রূপে আসলেন, যেন তিনি আমার এবং আপনাদের পাপের জন্য পাপ বলি হতে পারেন। এক মেষ থেকে তিনি ছাগ হয়ে গেলেন। যীশুকে দুটো পশু অর্থাৎ দুটো ছাগের রূপে চিত্রিত করা হয়েছে। প্রথমত তিনি প্রায়শ্চিত্তের জন্য মরলেন, আর দ্বিতীয়ত প্রায়শ্চিত্তের পাপ গুলোকে হোম বলির ছাগের উপর রাখা হল, আর সেই হোম বলির ছাগ লোকদের পাপ নিয়ে নিল, আর লোকদের পাপ ধুতে দূর জঙ্গলে চলে গেল। এটা কি ছিল? এটা প্রভু যীশুর মৃত্যু এবং কবর প্রাপ্ত হয়েছিল। মুমূর্ষু অবস্থায়, জীবিত অবস্থায় তিনি আমায় প্রেম করেছেন। মুমূর্ষু অবস্থায় তিনি আমার রক্ষা করেছেন। কবর প্রাপ্ত হয়ে তিনি আমার পাপ অনেক দূরে নিয়ে গেছেন। তিনি লোকদের পাপ নিজের ওপর নিয়ে নিলেন আর সেগুলোকে দূরে নিচে পাতালের নিম্নতম অংশে নিয়ে গেলেন। তিনি পাপ বলেছিলেন, তার ওপর লোকদের পাপ ছিল, তিনি তাদের জন্য মরলেন আর পাপ তার ওপর রাখা হলো, আর তিনি আমাদের পাপ সকল অনেক দূরে নিয়ে গেলেন, এত অধিক দূরে যে ঈশ্বর আর সেগুলোকে দেখতে পান না। আপনারা একটু এই বিষয়ে ভাবুন। ও মণ্ডলী চিৎকার করে বলতে পারে, হালেলুইয়া, এরকম উদ্ধার কর্তার জন্য। কেবল আমাদের যে পাপ ক্ষমা হয়ে গিয়েছে এটাই নয়, কিন্তু তা ভুলে যাওয়ার সমুদ্রে কবর প্রাপ্ত হয়ে গিয়েছে, যেন তা আর অধিক স্মরণে না থাকে। কবর প্রাপ্ত হয়ে তিনি আমার পাপ অনেক দূরে নিয়ে গেছেন, সেগুলোকে আর অধিক স্মরণ করা যায় না, কারণ সেগুলো তো চলে গেছে। সেগুলো পাপ সকল ঈশ্বরের চোখ হতে অনেক দূরে, সেগুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, সেগুলোকে দূর করে দেওয়া হয়েছে। ঈশ্বর সেগুলোকে আর স্মরণ করতে পারেন না কি? এই সকালে এটা জানার পর যে আমাদের পাপ আর স্মরণ করা যাবে না, মণ্ডলী আনন্দিত হওয়া উচিত। সেগুলোকে ভুলে যাওয়ার সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, সেগুলোকে পাপ সকলকে এরকম কবরে কবরস্থ করা হয়েছে যেখান থেকে সেগুলো আর জীবিত হতে পারে না। সেগুলো চিরদিনের জন্য মৃত হয়ে গেছে এবং তাদের ভুলে যাওয়া হয়েছে। সেগুলো এরকম হয়ে গিয়েছে যেন তাদের পাপ সকলকে কখনই করাই হয়নি। মুমূর্ষু অবস্থায় তিনি আমায় রক্ষা করেছেন, কিন্তু কবর প্রাপ্ত হয়ে তিনি আমার পাপ অনেক দূরে নিয়ে গেছেন। তিনি সেগুলোকে পাপ সকলকে এত দূরে নিয়ে গেলেন যে সেগুলোকে ভুলে যাওয়ার সমুদ্রে চলে গেল। ও ঈশ্বর, আমরা জানি যে ওই সমস্ত বিষয় আমাদের মধ্যে নিশ্চিত রূপে বিশ্বাস করা হয় এবং নিশ্চিত রূপেই সেগুলো সত্য, সেগুলো ঈশ্বরের সত্যতা। সেই সমস্ত মহান বিষয়গুলি মানবীয় প্রকাশের ঊর্ধ্বে। আমরা এই সমস্ত বিষয়ের জন্য কখনই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না, কিন্তু ও সেই ঈশ্বর পুনর্জীবিত হয়ে তিনি চিরকালের জন্য আমাকে ধার্মিক প্রতিপন্ন করে দিয়েছেন। জীবিত অবস্থায় তিনি আমায় প্রেম করলেন, মুমূর্ষু অবস্থায় তিনি আমায় রক্ষা করলেন, কবর প্রাপ্ত হয়ে তিনি আমার পাপ অনেক দূরে নিয়ে গেলেন, এটি সত্য ছিল, কিন্তু পুনর্জীবিত হয়ে তিনি আমায় ধার্মিক প্রতিপন্ন করলেন। পুনর্জীবিত হওয়া কি ছিল? এটা ঈশ্বরের রসিদ ছিল, যে মূল্য পরিশোধ করা হয়ে গেছে। পুনর্জীবিত হয়ে তিনি আমায় চিরকালের জন্য ধার্মিক প্রতিপন্ন করে দিয়েছেন। ও তিনি কত মহান উদ্ধারকর্তা ছিলেন যিনি পুনর্জীবিত হয়েছিলেন। ঈশ্বর কি করেছিলেন? একজন মানুষ দুঃখ উঠাতে পারে, মরতে পারে, কবর প্রাপ্ত হতে পারে, কিন্তু ঈশ্বর এই সব কিছুর চেয়েও মহান ছিল, কারণ এটা ঈশ্বরের পৃষ্ঠলেখ ছিল। আমার নিয়ম সকল পালিত হয়েছে, আমার শর্তগুলি পালিত হয়েছে, আর এটা যিশু ছিল। তিনি তাকে মৃতদের মধ্য হতে উঠালেন। পুনর্জীবিত হয়ে তিনি চিরকালের জন্য আমাকে ধার্মিক প্রতিপন্ন করলেন। তার পবিত্র নাম ধন্য হোক। এতে আশ্চর্যের কিছুই নেই যে এটা আবেগ নিয়ে আসে, এতে আশ্চর্যের কিছুই নেই যে মানুষের হৃদয় এটা ধারণ করতে পারে না। ও আমরা আমাদের বিজয়ী বিশ্বাসের সাথে সেখানে দাঁড়াতে পারি আর বলতে পারি, আমাদেরকে চিরকালের জন্য ধার্মিক প্রতিপন্ন করে দেওয়া হয়েছে, কারণ তিনি মরলেন আর কবর প্রাপ্ত হলেন, আর ঈশ্বর তাকে ঈশ্বরের সকালে পুনরায় জীবিত করে তুললেন। এরপর ঈশ্বর এটা দেখালেন যে যত কিছু তিনি করেছিলেন সেই সবকিছুকে গ্রহণ করা হয়েছে, সমস্ত কিছুর বিনা প্রতিদানে মূল্য পরিশোধ করে দেওয়া হয়েছে। আপনি এখন স্বতন্ত্রভাবে যেতে পারেন। পুনর্জীবিত হয়ে তিনি চিরকালের জন্য বিনা প্রতিদানে ধার্মিক প্রতিপন্ন করে দিয়েছে। ও কেউ সেই মহান দিনকে জানতে পারে না এবং তার বিষয় ভাবতেও পারে না যখন তিনি পুনর্জীবিত ও পুনরুত্থিত হলেন, আর স্বর্গের দূতগণ স্বর্গের স্বর্গ এই বিষয়টি দেখলো যে আর তারা ঈশ্বর স্তুতি করেছিল এবং আনন্দিত হয়েছিল যখন পুরাতন নিয়মে সাধুগণ স্বর্গলোকে চিৎকার করে উঠেছিল হালেলুইয়া বলে, পুনর্জীবিত হয়ে ধার্মিক প্রতিপন্ন করলেন। যখন সেই মহান ধ্বনি এলো তখন স্বর্গ কেঁপে উঠল, পৃথিবী কেঁপে উঠল, স্বর্গলোক কেঁপে উঠল, আর স্বর্গ কেঁপে উঠল। সেই কবরের মধ্য হতে তিনি জীবিত হয়ে উঠলেন। পুনর্জীবিত হয়ে তিনি চিরকালের জন্য বিনা প্রতিদানে ধার্মিক প্রতিপন্ন করে দিলেন। ও আমার ঈশ্বর। তখন যে সাধুগণ যাদের মৃত্যু তাহাতে যিশুতে হয়েছে তারা এই গানটি গাইতে পারেন যখন আমরা সেই সেখানে আশ্চর্যজনক অনুগ্রহ দেখি আর সেই বিষয়কে দেখি যে তিনি কি করলেন। আপনারা দেখলেন কি ঈশ্বরের মোহরযুক্ত পিস্তলক কে? আর অল্প কাল পরে পৃথিবী আমাকে দেখতে পারবে না, কিন্তু তোমরা আমাকে দেখিবে, কারণ আমি মৃত্যুগণের মধ্য হইতে উঠিব আর তোমাদের মধ্যে বাস করিব। সেই বিষয়কে সত্য প্রতিপাদন করিবার জন্য আর সেই বিষয়কে প্রমাণিত করার জন্য যে যাহা ঈশ্বর বলিয়াছেন তাহা সত্য আর যাহা আমি বলি তাহা সত্য। যিশু বলেছিলেন আমি পবিত্র আত্মা রূপে আসিব, আমি আপনার দেহ বা বাসস্থান তোমাদের ভিতরে বানাইব আর চিরকালের জন্য তোমাদের সাথে থাকিব। তখন যে সাধুগণ যাদের হৃদয়ে পুনরুত্থানের আশা আছে এই গানটি গাইতে পারে। সেই উজ্জ্বল ও মেঘ মুক্ত সকাল যখন খ্রিস্টেতে মৃতেরা পুনরুত্থিত হবে আর তার পুনরুত্থানের মহিমাতে প্রবেশ করবে, যখন মৃত সকলে নিজের সেই ঘরে যা আকাশেতে আছে একত্রিত হবে সেই সিদ্ধ আশ্বাসের সাথে, ঈশ্বরের মোহরের সাথে, স্বয়ং ঈশ্বর হতে পাওয়া লিখিত রসিদের সাথে, যখন সেখানে নাম ডাকা হবে আমি সেখানে থাকব। ও ঈশ্বর আপনি শীঘ্র আসুন। ও এতে আশ্চর্যের কিছুই নেই যে তারা বলল জীবিত অবস্থায় তিনি আমায় প্রেম করলেন, মুমূর্য অবস্থায় আমায় রক্ষা করলেন, কবর প্রাপ্ত হয়ে তিনি আমার পাপ অনেক দূরে নিয়ে গেলেন, ও পুনর্জীবিত হয়ে তিনি চিরকালের জন্য বিনা প্রতিদানে ধার্মিক প্রতিপন্ন করলেন, পাপের ক্ষমা হয়ে গেছে। এই সমস্ত নৈবেদ্য কাল্পনিক হতে পারে, সমস্ত নৈবেদ্য অসফল হতে পারে, কিন্তু ঈশ্বরের সকাল যখন তিনি জীবিত হয়ে উঠলেন ঈশ্বর এই বিষয়টি প্রমাণিত করে দিলেন যে তিনি এটা গ্রহণ করেছিলেন। এতে আশ্চর্যের কিছুই নেই যে এই বিষয়টি মানুষের হৃদয়ে হতে হালুলিয়া ধ্বনি বার করে আনে। এতে আশ্চর্যের কিছুই নেই যে এই বিষয়টি মানুষকে মৃত্যুদের মৃত্যুর সামনে খাড়া হওয়ার শক্তি প্রদান করে। এই বিষয়টি লোকদের সেই সমস্ত বিষয় বলায় যা নেই যেন সেগুলো আছে। কিন্তু কেন পুনর্জীবিত হয়ে তিনি ধার্মিক প্রতিপন্ন করে দিলেন? আপনি কিভাবে জানেন যে তিনি জীবিত হয়ে উঠছেন? কারণ তিনি আমাদের হৃদয়ে জীবিত হয়ে উঠছেন আর চিরদিনের জন্য বিনা প্রতিদানে ধার্মিক প্রতিপন্ন করে দিয়েছেন। 40 দিন পর যখন তিনি দাঁড়িয়েছিলেন এবং আপন সন্তানদের সঙ্গে কথা বলছিলেন তখন পৃথিবীর আকর্ষণ শক্তি আর ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে কার্য সম্পন্ন হয়ে গিয়েছিল, শাস্তি মুকুব হয়ে গিয়েছিল, তার হাতে রসিদ ছিল, এটা ঈশ্বরের রসিদ ছিল। তার কাছে সন্তানরা ছিল যারা তার মণ্ডলী ছিল অর্থাৎ বিশ্বাসী ছিল, সমস্ত পাপের উপর বিজয় প্রাপ্ত হওয়া করা হয়েছে গিয়েছিল, পথ পরিষ্কৃত করে দেওয়া হয়ে গিয়েছিল। তিনি পৃথিবীর ওপর আর অধিক থাকতে পারতেন না। কোন বিষয়টি আমাদেরকে এই জায়গায় ধরে রাখে? পৃথিবীর আকর্ষণ শক্তি। যখন পৃথিবীর আকর্ষণ শক্তি ভাঙতে শুরু করে তখন এটা তার ধারণ শক্তি ছেড়ে দেয়। কেন? তখন সবকিছু সমাপ্ত হয়ে গেছে। কি হয়েছিল? তিনি পৃথিবী হতে উঠতে লাগলেন। সমুদয় জগতে যাও আর সকল সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করো, এই কথা তার মুখ হতে বার হয়ে এসেছিল। তোমরা সমুদয় জগতে গিয়ে সকল সৃষ্টির লোকদের কাছে সুসমাচার প্রচার করো, যে বিশ্বাস করে এবং বাপ্তিস্ম গ্রহণ করে সেই পাপ থেকে উদ্ধার পাবে, যে বিশ্বাস করে না ঈশ্বর তাকে দোষী করবে। যারা বিশ্বাস করে তাদের মধ্যে এই চিহ্নগুলো দেখা যাবে, আমার নামে তারা মন্দ আত্মা ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলে ধরবে, যদি তারা ভীষণ বিষাক্ত কিছু খায় বা পান করে তবে তাদের কোনো ক্ষতি হবে না, যদি তারা রোগীদের গায়ে হাত দেয় তবে রোগীরা সুস্থ হবে, কারণ আমি জীবিত। পৃথিবীর আকর্ষণ শক্তির আমার উপর ধারণ ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, পাপের আর কোনো ধারণ ক্ষমতা নেই। আমি তোমাদের জন্য মরেছিলাম, ঈশ্বর এটাকে প্রমাণিত করেছেন আর পুনরুত্থানের রসিদ দিয়ে দিয়েছেন। আর যেহেতু আমি জীবিত তোমরা জীবিত থাকবে, কোন একদিন আমি ফিরে আসব, কোন একদিন কোন এক মহিমাযুক্ত দিনে তিনি আসছেন, তারপর এক জীবন মরণ কবর প্রাপ্ত হওয়া পুনর্জীবিত হওয়া আগমন, এটা আজ মণ্ডলীর আশা। জীবিত অবস্থায় তিনি আমায় প্রেম করেছেন, মুমূর্য অবস্থায় তিনি আমাকে রক্ষা করেছেন, কবর প্রাপ্ত হয়ে তিনি আমার পাপ অনেক দূরে নিয়ে গেছেন, পুনর্জীবিত হয়ে তিনি চিরকালের জন্য আমায় বিনা প্রতিদানে ধার্মিক প্রতিপন্ন করে দিয়েছেন। কোন একদিন ও কোন এক মহিমাযুক্ত দিনে তিনি আসছেন। এটা কি ছিল? JESUS, এই পাঁচটি শব্দের মধ্যে পাঁচটি বিষয়। জীবিত অবস্থায় তিনি আমায় প্রেম করেছেন, মুমূর্য অবস্থায় তিনি আমাকে রক্ষা করেছেন, কবর প্রাপ্ত হয়ে তিনি আমার পাপ অনেক দূরে নিয়ে গেছেন, পুনর্জীবিত হয়ে তিনি চিরকালের জন্য আমায় বিনা প্রতিদানে ধার্মিক প্রতিপন্ন করে দিয়েছেন। কোন একদিন ও কোন এক মহিমাময় দিনে তিনি আসছেন। আমরা তার দ্বিতীয় আগমন প্রতীক্ষা করছি। আর কোন এক উজ্জ্বল এবং মেঘবিহীন সকালে যখন খ্রিস্টে যারা মরেছে তারা উঠবে আর তার পুনরুত্থানের মহিমায় প্রবেশ করবে, তার মনোনীতেরা আকাশের উপারে নিজেদের ঘরে একত্রিত হবে, যখন সেখানে নাম ডাকা হবে আমি সেখানে হব। কেন? আমার কাছে রসিদ আছে, তিনি জীবিত হয়ে উঠছে। আপনি কি করে জানেন? তিনি আমার হৃদয়ে বাস করেন, তিনি তার বিশ্বাসী মণ্ডলীর হৃদয়ে বাস করবেন। আপনারা এই বিষয়ে চিন্তা করুন, যখনই আমরা ফিরে আসব জলাশয় গরম জলের সাথে বাপতিস্ম সভার জন্য কিছুক্ষণের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। আসুন কিছুক্ষণের জন্য আমরা আমাদের মাথা নত করি। আমি আজ আশ্চর্য বোধ করি, যদি আমাদের মধ্যে কেউ বা অনেকে এরকম আছেন যারা এই বলিকে এখনো পূর্ণরূপে উপলব্ধি করেননি, তারা এটাকে গ্রহণ করুন। আর আপনি এটা চান যে আপনাকে প্রার্থনায় স্মরণ করা হোক, যেন ঈশ্বর আপনার হৃদয়ে আশ্চর্যভাবে কথা বলেন, যেন আপনি তার বলিকে যা আপনার প্রাণকে স্বচ্ছ করে গ্রহণ করতে পারেন। আর মনে রাখবেন যে আজ আমরা এই সেই সময়কে উদযাপন করছি না যে আমরা নতুন টুপি পরি আর নতুন কাপড় পরিধান করি, যেটা খুবই ভালো কথা, কিন্তু এটা সেই বিষয়ের প্রতীক যে কিছু নতুন হয়েছে, ঈশ্বর নতুন কিছু একটা করেছেন যা একেবারে ঠিক কথা। এটা কেবল তাই নয়, ইস্টারের মানে এটা নয়, অথবা ইস্টারের অর্থ খরগোশ শিকার করা বা ডিম এবং ছোট সাদা মুরগির বাচ্চা ইত্যাদি নয়। ভাই, ইস্টারের অর্থ এটা নয়, ইস্টার এক বিজয়। এটা একটা বিজয় যা ঈশ্বর পৃথিবীকে দিয়েছেন, যে তিনি তার পুত্রকে মৃতদের মধ্যে হইতে জীবিত করেছেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। পুনরুত্থান আপনাদের জীবনে হতে পারে, যদি এটা আপনাদের কাছে না থাকে, তবে আপনারা কি এই সকালে হাত উঠাবেন যখন আমাদের মস্তক নত হয়ে গিয়েছে আর আমরা এটা বলবো, ঈশ্বর আমায় স্মরণে রাখুন, যেন পুনরুত্থান রূপী জীবন আমার হৃদয়ে আসতে পারে। আপনারা কি আপনাদের হাতগুলো তুলবেন আর বলবেন, যখন আমি আমার হাত তুলেছি ভাই ব্রানাম আপনি আমার জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ যুক্ত করুন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ যুক্ত করুন। কেউ আর আছে কি যে নিজের হাত তুলবে আর বলবে, ভাই আমার জন্য প্রার্থনা করুন, আমি এই পুনরুত্থান রূপী জীবনকে গ্রহণ করতে চাই? সেই উজ্জ্বল এবং মেঘবিহীন সকাল, আপনার এ বিষয়ে ভাবুন, যখন আমরা খ্রিস্টে জীবিত হয়ে উঠবেন আর তার পুনরুত্থানের মহিমায় অংশীদার হব, যখন মনোনীতরা উপকূলের উপারে একত্রিত হবে, যখন সেখানে নাম ডাকা হবে আমি সেখানে থাকব, যখন সেখানে নাম ডাকা হবে যেখানে যখন সেখানে নাম ডাকা হবে, যদি আপনি নিশ্চিত নন তবে ঠিক এখনই তৈরি হয়ে যান, সেখানে ডাকা হবে, যখন সেখানে নাম ডাকা হবে আমি সেখানে থাকব। আসুন আমরা প্রভুর জন্য পরিশ্রম করি, এরা নতুন সাধুগণ, আসুন আমরা কার্য বার্তালাপ করি। এখন আপনারা যারা খ্রিস্টান ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করতে চান যে আরো পরিশ্রম করবেন, এখানে নিচে চলে আসুন, নিজেদের হাত তার দিকে তুলে আর সেখানে যখন নাম ডাকা হবে আমি সেখানে থাকব। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, যখন সেখানে নাম ডাকা হবে, যখন সেখানে নাম ডাকা হবে, যখন সেখানে নাম ডাকা হবে, যখন সেখানে নাম ডাকা হবে আমি সেখানে থাকব। প্রিয় ঈশ্বর, আপনি এখানে উপস্থিত প্রত্যেক হৃদয়কে দেখছেন আর আপনি তাদের উদ্দেশ্যকে জানেন, আর আমি করুণার নিমিত্তে প্রার্থনা করি, ঈশ্বর এরকম হতে দিন যেন এই লোকদের করুণা প্রদান করা যায়। এরা এই প্রাতে এই সময়ের আরাধনার জন্য এসেছে, তারা এখানে এই জায়গায় আপনার বাক্যকে শুনতে এসেছে। যেরকম আমরা তাদের বলেছি, যখন আপনি যেভাবে জীবন যাপন করছিলেন আপনার মতো কারো জীবন ছিল না, যখন আপনার মৃত্যু হচ্ছিল আপনি তো কেবল একজনই ছিলেন যিনি এই রকম ভাবে মরতে পারতেন, যখন আপনি কবরপ্রাপ্ত হলেন আপনি আমাদের পাপ দূরে নিয়ে গেলেন, লোকদের পাপকে নিজের উপর নিয়ে সেগুলো আপনি ভুলে যাওয়ার সমুদ্রে নিয়ে গেলেন, কিন্তু জীবিত হয়ে আপনি চিরদিনের জন্য বিনা প্রতিদানে ধার্মিক প্রতিপন্ন করে দিলেন, আর আপনার আগমনের প্রতীক্ষায় আমরা প্রতীক্ষা করছি। ঈশ্বর তাদের আশীর্বাদ যুক্ত করুন, আমাদের সাহায্য করুন। আমরা উপলব্ধি করছি যে আমাদের কাছে আর বেশি সময় নেই, কারণ এটা একেবারে দাঁড়ে এসে পড়েছে। আর কোন আর বিজ্ঞানীদের মতে এক ঘন্টায় রাষ্ট্র নাশ হয়ে যেতে পারে। আর পিতা, আমরা প্রার্থনা করি যখন আমরা এই ঈশ্বরের সকালে আপনার আগমনের নিকটে দাঁড়িয়ে আছি, যা মণ্ডলীর আশা। হাজার হাজার জন পৃথিবীর মাটির নিচে সেই সময়ে প্রতীক্ষা করছে, তাদের প্রাণ বেদির নিচে চিৎকার করছে, আর কত দেরি ঈশ্বর, আর কত দেরি। আমি প্রার্থনা করি ঈশ্বর যে আপনি আমাদের সাথে কথা বলবেন। আর আসুন আমরা এই বিষয়টি স্মরণ রাখি যে আমরা পৃথিবীর উপর যা কিছু করি না কেন, সেগুলি খুবই কম। আর একটাই জিনিস আমরা করতে পারি, সেটা হলো আপনার আগমনের প্রতীক্ষা। আর সকলকে বলতে পারি এই সুসমাচার খুবই গুরুত্বপূর্ণ, যেন হতে পারে আমরা এই সুসমাচার সকল লোকদের বলি, কারণ যে কোনো সময় আপনার আগমন হতে পারে। এই সমস্ত বোম যার সম্বন্ধে তারা বলছে, এবং এই মিসাইলগুলো এক মিনিটের মধ্যে হাজার হাজার সংখ্যায় তাদের বর্ষণ হওয়ার পূর্বে ঈশ্বর আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনি আপনার লোকদের নিতে আসবেন। ঈশ্বর এরকমই হবে। অতএব যে কোনো মিনিটেই মণ্ডলীর জন্য এক পুনরুত্থান অর্থাৎ ইস্টার হতে পারে। খ্রিস্টের দ্বারা এই পাপময় জীবন হতে অনন্ত জীবনে যাওয়ার জন্য পুনরুত্থান হতে পারে। আমাদের প্রার্থনা শ্রবণ করুন। আর আজ যখন আমরা অন্যান্য সভাতে যাই, সানডে স্কুলে শিক্ষাতে যাই, হে ঈশ্বর আপনি পুনরায় কথা বলুন, আর এরকম হতে দিন যেন অনেকের হৃদয় আশ্চর্যজনক ভাবে সতর্কীকরণ পায়। আর যেন এরকম হতে পারে তারা ১২ সংখ্যায় এই প্রাতে, এই ইস্টারের প্রাতে জলাশয়ে যিশুর সাথে কবর প্রাপ্ত হওয়ার জন্য এবং তার বলিদানকে গ্রহণ করার জন্য আসে। এটা কোনো ব্যাপার না যে তারা কোন গির্জার সাথে সম্বন্ধযুক্ত বা কোন ধর্ম সম্প্রদায় ভুক্ত, এগুলো কোনো কিছুই না। কিন্তু তারা কি সেই বলিদানকে গ্রহণ করেছে? তারা কি এটা স্বীকার করে যে তাদের মধ্যে কোনো ভালো কিছুই নেই এবং কেবল যিশুই সেই ভালো ছিলেন? তিনি আমাদের পরিবর্তে মৃত্যুবরণ করেছেন, আর তিনি আমাদের পাপ সকল নিলেন এবং সেগুলোকে কবর প্রাপ্ত করে দিলেন, আর আমরা একাকী ঈশ্বরে স্থির হয়েছি। আমাদের গির্জাগুলো আমাদের পাপ সকলকে কবরস্থ করতে পারে না, আমাদের জীবন আমাদের পাপ সকলকে কবরস্থ করতে পারে না, কিন্তু খ্রিস্ট আমাদের পাপ সকলকে ভুলে যাওয়ার সমুদ্রে কবরস্থ করে দিয়েছেন। ঈশ্বরের এটা প্রদান করুন যেন এই সমস্ত বিষয় আপনার চোখে আপনার মহিমা প্রদানকারী হোক। তারপর আজ রাতে প্রভু আপনি আপনার পুনরুত্থানের শক্তিতে আসুন, আর এই ছোট জায়গাকে কাঁপিয়ে দিন যেভাবে এটাকে কখনো কাঁপানো যায়নি। হতে দিন যেন চিহ্ন এবং আশ্চর্য কার্য উপস্থিত হয়। ঈশ্বর, দু রবিবার পূর্বে যা ঘটেছিল আপনি পুনরায় তা হতে দিন, যখন অসুস্থ ও পীড়িতেরা অদ্ভুত ভাবে সুস্থ হয়েছিল। ঈশ্বর, আমরা প্রার্থনা করি যেন আজ রাতে আপনার মহিমার জন্য তা পুনরায় হতে পারে। ঈশ্বর, আমাদের ত্রুটি সকল মার্জনা করুন, আর এরকম হতে দিন যেন এটা আমাদের মধ্যে কিছু লোকের জন্য এক বাস্তবিক স্টার হয়, আমাদের সকলের জন্য এক বাস্তবিক স্টার হয়। আমাদের মধ্যে কিছু লোক যারা ইস্টারের আশীর্বাদ সকল কখনো জানেনি, প্রতিদিন যেন খ্রিস্ট তাদের হৃদয়ে এক নতুন আশা এবং এক নতুন জীবনের সহিত জীবিত হয়ে উঠেন। তাদের মনোযোগ কালভারির দিকে করুন, কারণ আমরা এটা যিশুর নামে চাই। আমেন। আপনাদের মধ্যে কতজন ঈশ্বরকে প্রেম করেন? হাত তুলুন। ও আমার ঈশ্বর, এটা কত আশ্চর্যজনক। ভাই ম্যাকডোয়েল, আমি শুনেছি যে আপনার কাছে একটি শিশু আছে যাকে উৎসর্গকরণ করতে হবে। আপনারা কি সানডে স্কুল সবাই ফিরে আসতে পারবেন? ঠিক আছে, এটা ভালো হবে, তখনই আমরা ছোট শিশুদের উৎসর্গকরণ আর ইত্যাদি করব, যদি আপনারা কিছু মনে না করেন, এটা ঠিক আছে। আর এখন আমরা সভা শেষ করতে চলেছি, যেন আপনারা আপনাদের স্থানে যেতে পারেন আর আপনাদের প্রাতরাশ নিতে পারেন এবং পুনরায় ফিরে আসতে পারেন। আমরা আনন্দিত যে আপনারা আমাদের সাথে আছেন। আর এখন আসুন সকলে খাড়া হয়ে দাঁড়াই, আর সেই গানটা যা আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম, সেই উজ্জ্বল এবং মেঘবিহীন, কতজনের মধ্যে সেই আশা আছে, আসুন আপনাদের হস্ত উত্তোলন করুন। সেই উজ্জ্বল এবং মেঘবিহীন সকাল যখন খ্রিস্টে মৃতরা জীবিত হয়ে উঠবে আর তার পুনরুত্থানের মহিমায় অংশীদার হবে, যখন পৃথিবীতে রক্ষাপ্রাপ্ত লোকেরা সেই স্থানে একত্রিত হবে।
Now, while we sing the next verse, let us labor for the Master from the dawn till setting sun.
Amen.
Let us talk not of the things of the world, but let us talk of all His wonders, love, and care. While we're doing this, shake hands with somebody behind you, in front of you, at your side. Let's all do that now. Say good morning, Christian friend. I'm glad to be in the church with you. All right. And return back. Give us a great following service, for we ask it in the name of Him who taught us to pray together. Our Father, who art in heaven, hallowed be Thy name. Thy kingdom come, Thy will be done on earth as it is in heaven. Give us this day our daily bread, and forgive us our trespasses, as we forgive those that trespass against us. And lead us not into temptation, but deliver us from evil. For thine is the kingdom, and the power, and the glory forever. Amen. The Lord bless you now till we see you again in about at 9:30. Shake hands with one another, and we'll see you at 9:30.